এই গীত গোবিন্দ ইত্যাদি যা কিছু সব কিছু যদি লুপ্ত হয়ে যায়। কিন্তু অনুগ্রহ করে চৈতন্য চরিতামৃত যদি লুপ্ত না হন, অপ্রকট না হন, তাহলে বিশেষ কোনো ক্ষতি হয় না। ও সবগুলিকে এমন চৈতন্য, যদিও ওর মূল সূত্র ওই ভাগবত গীতা আর আর সব গ্রন্থই বেদ উপনিষদ সবগুলি, এমনকি রূপ গোস্বামীর সমস্ত গ্রন্থগুলি না থাকলে, জীব গোস্বামীর গ্রন্থ না থাকলে এই কিছু করবেন না। ওদেরই সার সামঞ্জস্য করে দিয়ে চৈতন্য চৈতামৃত করা হয়েছে। অতএব চৈতন্য চৈতামৃত কাজে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গ্রন্থ পড়তে গেলে কি করতে হবে, তার সঙ্গে সমানীকরণ করতে হবে। সমানীকরণ বুঝল তো, যে কি বললাম, তার তোমার ইচ্ছায় মোর ইচ্ছায় মিশাইয়া, তোমার মনেতে মোর মন মিশাইয়া। আচ্ছা, মনরা মিশাবো কিরকম? আমাদের ময়লা মনেতে পায়খানা টায়খানা আবর্জনা অনর্থ অপরাধ সব ভর্তি আছে, আর ওদের চিত্ত কিরকম? পরম নির্মল। তাহলে মিশাবো কিরকম হতে, সমানীকরণ কিরকম করবে, হবে কি? হাজার চেষ্টা করলেও হবে না। প্রথমে ওদের যেরকম হয় হৃদয়টা মনটা চিত্তটা, ওই রকম হয় আমার মনটা চিত্তটাকে, ওই রকম করো, আর তারপরে বুঝাও। তোমাকে শরবত খেতে হবে, জলটা একদম মলিন অপরিষ্কার আবর্জনা যুক্ত ময়লা থাকলে তাহলে হবে কি, শুদ্ধ করতে হবে তো। ঠিক ওরকম আমার চিত্তটাকে ওই রকম হয়তো লেবলে নিয়ে চলো, নিয়ে ওর মধ্যে মিশাইবার চেষ্টা করো। আর আমাদের মনেতে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য নানা প্রকারে চিন্তা কুচিন্তা কত রকমের ভাবেতে লালসা এইসবগুলি থাকবে, কত রকমের ভাবেতে এই কি বলে ইচ্ছা আছে, টাকা হোক প্রতিষ্ঠা আমার হোক আমার অউক হোক, তাহলে হবে কি? এমনকি দশ বিশি ছেড়ে দিয়ে বিশেষ যোগ্য ছেড়ে দিয়ে যদি শিশু যদি দশ বিশি করা হয় পঁচাশটি, তাহলে কি হবে? ওরা তো বিভিন্ন রকমের, ওদের ভিতরে যে চিত্ত চাঞ্চল্য ইত্যাদি যা কিছু আছে ওরা বদমাশি করবে, তখন গুরুদেব কি করবেন? খুব শান্তিতে থাকবেন তো, ভজন করবেন কি? এই জন্য বেশি শিষ্য করাও ভক্তির বাধক, শিষ্য করাই বাধক। মুক্ত পুরুষরা করে না, মধ্যম অধিকারী আছেন তাহারা প্রথম বুঝতে পারে না করে, পরে বিরক্তি এসে গেলে তখন জগতই তাহাকে গুরু মনে করে। এই জন্য প্রথমে আমরা চিত্তটাকে ওই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সঙ্গে সমানীকরণ করি, আমাদের চিত্তের মধ্যে যত রকমের কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ইত্যাদি আছে, তারপরে অনর্থ চার প্রকারের অনর্থ, তারপরে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ছটি বলছেন না অনর্থ ইত্যাদি অনিশ্চিতা ইত্যাদি সবগুলি, উসাময়ী ঘনতরলা ইত্যাদি, তারপরে লয় বিচ্ছেদ ইত্যাদি এইসবগুলি দূর করে দিলাম। তারপরে ধীরে 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 হরিনাম করতে করতে সাধন ভজন করতে 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 এই সবগুলি হবে, তখন চিত্তটা একটু নির্মল হলো। তখন এখন আমরা উনার সঙ্গে আমার চিত্তটাকে একটু সমানীকরণ করে বুঝবার চেষ্টা করি। নানা ভাব উঠে প্রভু হর্ষ, হর্ষ মানে কি? কেন আনন্দটা এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মিলিয়ে দিয়েছেন রূপ গোস্বামী ইত্যাদিকে ভাও, আর মিলিয়ে দিয়ে দেখছেন যে ভক্তির স্বামী সিন্ধু আর ওদিকে পূজন লীনমণি গ্রন্থ, উনার ভাও ওইখানে একেবারে রেখে দিয়েছেন ভাও সমুদ্র। আর ভাও সমুদ্র হচ্ছে মহাপ্রভুর ভাবের একটি কণা। এখন মহাপ্রভু কেন যে হর্ষ হচ্ছে, কেন হর্ষ? হস্ত কেন, নানা ভাবে যেরকম গীত, যেরকম শ্লোক, যেরকম ভাবেছে পদ, ঠিক মহাপ্রভু এটা পদ থাকার পক্ষে হয়তো কখনো কৃষ্ণের পক্ষে, বিশেষ করে শ্রীমতী রাধিকার ভাব, রাধিকার ভাব কিরকম হয়েছে, যেরকম হয়েছে শ্রীমৎ ভাগবতের কোন শ্লোক লেও চলতি যদ ব্রজার চারয়ন পশুন নলিন সুন্দরম নাথকে পদম শৃণন্তরাঙ্কুরই সিদ্ধিতি ন কলিলতাং মনঃ কান্ত গচ্ছতি। মহাপ্রভুকে রায় রামানন্দ কি স্বরূপ দামোদর এই শ্লোকটা শোনাচ্ছে, কান্ত গচ্ছতি কে কান্ত, কৃষ্ণ কান্ত, চলতি যদ ব্রজা, কৃষ্ণ ব্রজ থেকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, চলতি যদ ব্রজা চারায়ন পশু, পশুগুলিকে চারাইছে, পশু মানে গাভী গণকে, পশু মানে এটা বুঝে না যে সে মূর্খ, বেদের সুফিগুলি এক একটি গাভী, এক একটি মন্ত্র, কারণে কত কোটি জন্ম তা তপস্যা করে, ভজন করে, দিয়ে আরাধনা করে, এখানে গাভী সুরভি, সুরভি থেকেও শ্রেষ্ঠ, সুরভির অত সৌভাগ্য নাই যে উপরে উঠে যাবেন, এই জন্য গরুগুলিকে চারাইতে চারাইতে যাচ্ছেন, এখন চারাইতে যাচ্ছেন গোষ্ঠ থেকে মানে নন্দগাঁও থেকে যাচ্ছে। এখন শ্রীমতী রাধিকার কি অবস্থা হবে বুঝ, যখন পর্যন্ত ব্রজে ছিলেন, ব্রজের মধ্যে কোন স্থিতি পরে তিনি গোচারণে যাচ্ছেন, সকালবেলা শ্রীমতী রাধিকা তার শ্বশুর বাড়ি থেকে, জটলার বাড়ি থেকে এসেছেন নন্দভবনেতে, প্রতিদিন ডাকেন, নাহলে কৃষ্ণের ভোজন হয় না, তিনি আনন্দ ভরেতে, আহ্লাদ ভরেতে তিনি এসেছেন, যে শ্রীমতী রাধিকা এক সেকেন্ড কৃষ্ণ বিরহেতে, মানে কত যে জ্বরের তাপ হয় কাহার ইয়ত্তানে, ঘর মে ত্যাগ করে ঘরমাত্র হয়ে যান, অস্তু জলে ত্যাগের ভর্তি হয়ে যান, রোমাঞ্চ কম্প অস্তু ইত্যাদি, এমনকি বৈবর্ণ প্রলয় হয়ে যায়, প্রলয় মানে মূর্ছা পর্যন্ত হয়ে যায় কৃষ্ণ বিরহে। আর যখন তিনি এখানে আসেন তখন তাকে শীতল চন্দন আর কমলপত্র যত রকমের ঠান্ডা জিনিস দিলে সঙ্গে সঙ্গে চুরমার হয়ে যায়, নন্দভবনেতে এসে 1000 চুল্লি তৈয়ার করা হচ্ছে, হ্যাঁ মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন, সকলের তাপ লাগছে কিন্তু চিত্ত কিরকম প্রসন্ন, মনে যেতে হৃদয় একদম সুশীতল, শরীর সুশীতল, এত আগুনের জ্বালা তাকে একেবারে কোন রকম হতে ক্লেশ তাপ দিচ্ছে না, আনন্দ কিসে, ওই মাঝে মাঝে কৃষ্ণের দর্শন, এমনকি যখন রান্না হয়ে গেল কৃষ্ণকে তিনি পরিবেশন যশোদা মা করছেন, ওখানে সব ছেলেরা সব শ্রীরাম ইত্যাদি সব বসে আছে, কত রকমের কৌতুক, কত রকমের লীলা, কত রকমের মধুমঙ্গল ইত্যাদি, আশীমতী রাধিকা সখীগণের সঙ্গে ওই ওটের আড়ালে, পর্দার মানে যে কোন ভারতে আড়ালেতে তিনি এই সবগুলি দর্শন করেন, কত আনন্দ তাহার হবে, হর্ষের উপর হর্ষ, এই হচ্ছে হর্ষ, এমনকি হঠাৎ করে কৃষ্ণ কি করলেন যে সে খাওয়া দাওয়া পরে, খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়া পরে কি হয়, জাম্বুল রসাল আনে তাম্বুল মশাল, কৃষ্ণকে ওই দুটি সেবক জাম্বুল রসাল এই দুজন সেবক আনে তাম্বুল আর মশালা নিয়ে আসল, তাকে কৃষ্ণচন্দ্র সুখে, আরে সুখে নিদ্রা কিরকম গেল, সুখে নিদ্রা মানে কি নিদ্রা নাই সুখ আছে, কিরকম সুখ? নেতা তো নাই, তো নেতা যাবে নাকি? কোন জিনিসের আনন্দ একটা কোন উৎস আছে ওখানে, কি উৎস? সকারা সব চলে বলে দে প্রভু, নিজে নিজে ঘরে কি ওই সবগুলি বিশ্রাম করতে লাগবে। আর ইতিমধ্যে কোন রকম সম্বাদে সখীরা উনাকে ভ্রমণ করাইতে করাইতে রাধার সঙ্গে ওখানে যুক্ত করে। এইটি হচ্ছে কি হর্ষ, আনন্দ। এই আনন্দের কোন সীমা হতে পারে? কত ধার আনন্দ হবে এটা আমরা কল্পনা করতে পারবো না। কেন কল্পনা করবো না? আমাদের কোন ধারণা নেই, ধারণা নেই। আমি আমাদের চিত্ত সমানীকরণ আমি করতে পারব, মহাপ্রভু সমানীকরণ করে দিয়েছেন রাধা সঙ্গে, আর রূপ গোস্বামী সামান্যীকরণ করে দিয়ে এই সবগুলি বুঝে নিয়ে, আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওই বুঝতে পারছেন যে ওই হর্ষটা কত, অত সীমা পর্যন্ত তো জানবেন না, কিন্তু কিছু সীমা পর্যন্ত জানবেন তো, ওই হচ্ছে হর্ষ। আচ্ছা, হর্ষ শোক। আচ্ছা, খাওয়াইতে খাওয়াইতে যশোদা মা বলে, আরে মা এই মালপুয়া কি মনোহর লড্ডু একটু নিয়ে আসো, অমৃত কে নিয়ে তুমি আসো তো। ওইখানে দাঁড়িয়ে গেল অরোহিণী দেবী পরিবেশন করতে করতে, লাখ লাখ ছেলে তো বসে আছে, অনেক দূরে চলে গিয়েছেন। আর এখন কৃষ্ণের নিকটেতে মা যশোদা, যশোদা বললেন শ্রীমতী রাজ, মা একটু নিয়ে আসো, তিনি আবিষ্ট চিতে আছেন। ওটাকে উঠিয়ে নিলেন পাত্র, কে শ্রীমতী রাজকা উঠিয়ে নিলেন, সখীরা সব উনি দেখছে, উঠিয়ে নিল। এক পায়ে গিয়েই কৃষ্ণকে দেখেই আবার স্তম্ভিত হয়ে যায়, ওইখানে আবার ফিরবেন কি করবেন, হাত থেকে উঠে পাত্রটাই পড়ে যাবে। কেন এত আনন্দী চরম সীমা যে আর হোশ থাকলো না? ওই এটাকে বলে জাগ্রত অবস্থাতে সমাধি, স্বাভাবিক সমাধি, সহজ সমাধি বলে। আনন্দের মানে ইয়ত্তা। এখানে যশোদা মা হা হা করতে করতে দৌড়ে দিয়ে আবার তাকে ধরে নেই তো পড়ে যাবে, তাকে ওখানে বসিয়ে দিয়ে আবার পরিশ্রম করতে। এই তো হচ্ছে হর্ষ, শোকী। তারপরে কৃষ্ণ একটু বিশ্রাম করে দিয়ে যশোদা মা তাকে নানা প্রকারে সাজাচ্ছেন, কত রকমের তাহাকে আরতি লিখছেন, আবার কোলেতে লিখছেন, তাকে স্নেহ করছেন, মস্তক গ্রহণ করছেন। আর পুরোহিতকে ডেকে দিয়ে ওই পুরোহিতরা কি করছে, কত রকমের শ্লোক শাস্ত্র ইত্যাদি বলে, ললাটে সমম রক্ষেত নারায়ণম উদরে রক্ষেত, এইরকম দ্বাদশ সঙ্গেতে রক্ষেত রক্ষেত, কাকে কে রক্ষা করবে, নারায়ণ কৃষ্ণকে রক্ষা করবেন না কে কার রক্ষা করবে, এরকম হচ্ছে কবচ ইত্যাদি দিচ্ছেন তাকে, মোর মুকুট লাগাচ্ছেন, বাটি লাগাচ্ছেন, মুহূর্ত বেরিয়ে যাচ্ছে। ব্রাহ্মণরা বলছে যে মা মুহূর্ত বেরিয়ে গেল, নন্দ বাবা এসে কোন রকম তাকে ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে। এখন যখন গোষ্ঠী আছে সব লোক চলছে, কে কে কাকে দেখছে না যে কে কে যাচ্ছে, দেখার ফুরসত আছে? কারো ফুরসত নাই। সেখানে বউ মেয়ে ছেলে আর যত বৃদ্ধ সব এক ধার থেকে পড়ে যে তাহার পিছিয়ে ছুটল। সকলের দৃষ্টি কোথায়? একমাত্র কৃষ্ণের। কৃষ্ণের দৃষ্টি কোথায়? কোথায় দৃষ্টি? তাহার সব থেকে যে প্রিয় ব্যক্তি এদিকে ওদিকে দেখছে, আবার ওর মধ্যে কেউ কেউ হয়তো খুঁজছে। আচ্ছা, ওটাকে ছেড়ে দিয়ে যখন বনেতে চলে গেলেন, ধুলা উঠতে বন্ধ হয়ে গেল, গরু যে ডাক দিচ্ছে না, হুঙ্কার ইত্যাদি ও সব বন্ধ হয়ে গেল, ধীরে ধীরে অলক্ষ হয়ে গেলেন, ভিতরে বন্ধ চলে এরা এখানে থেকে গেল। এখন রাধারানী খুব আনন্দ হচ্ছে তো, না কি হবে? ওই শোক, এই হচ্ছে শোক, প্রভুর হর্ষ শোক, মহাপ্রভু এই জন্য থাক। এখন রাধারানী যত উৎসব মানে শোক হচ্ছে বীর, একেবারে শেষে বীর হেতে অত্যন্ত আকুল ব্যাকুল বিবল, এই জন্য শোক, আবার রোষ,
রস কোথা থেকে আসলো? বনেতে চলে এলেন, সখাগণের সঙ্গে পূর্বাণ্যতে লীলা ইত্যাদি করে দিয়ে, গোচার ইত্যাদি করে দিয়ে, কেবলমাত্র মধুমঙ্গলকে সুবলকে সঙ্গে নিয়ে তিনি বললেন, আমি এক সেকেন্ডের জন্য একটু জল খেয়ে আসি, আর যোগ মায়ার দ্বারা তাদেরকে মুগ্ধ করে দিয়ে ওরা ওখানে দেখতে লাগলো, কৃষ্ণের জন্য প্রতীক্ষা করতে লাগলো। আর ইতিমধ্যে ইনি পৌঁছলেন কোথায়? কুসুম সরোবরে। কুসুম সরোবরে ইনি আগে দেখলেন যে সে কৃষ্ণ পৌঁছে দিয়ে ওকে লুকিয়ে দিলেন, সুবল আর শ্রীরামকে এদিকে ওদিকে কোথাও লুকিয়ে গাছের উপরে একটা খুব সুন্দর পুষ্প ফুটেছে, ওই গাছের উপর থেকে কৃষ্ণ চড়ে দিয়ে তার ডালটাকে নিচে নামিয়ে দিয়ে আর ধূপের মধ্যে পাতার মধ্যে লুকিয়ে থাকে। আর ওরা ফুল সব তুলতে 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 এখানে আসে, আর তারপরে হাত দিয়ে তুলছে, এক হাতেতে ধরে আয়াতে তুলছে নিচে থেকে। ইতিমধ্যে কৃষ্ণ ওই ডালটাকে ছেড়ে দিয়ে অন্য ডালেতে চলে যাওয়াতে উঠে গেল। এখন তিনি যে ধরে আছেন লটকে গেল, আবার ওখান থেকে লাশ দিয়ে নিচে এসে হাসি ঠাট্টা করে, আর উনি তখন রোষ, রোষের কারণ কাছে আছে। এখানে এইসবগুলি বর্ণন করবেন কি? এইসবগুলি ভাব, এই জন্য রোষ, আবার দৈন্য, রোষ হয়ে গেল তখন খুশি ছাড়, শুধু হাসছে। তখন দেখলে যে এরকম হয়তো কিছু ছাড়, আমাকে রক্ষা করবে না, আমি তো পরে মরলাম, তুমি আমাকে একটু অন্যরকম দেখো, তুমি যা বলবো তাই কর। তখন কি হয়ে গেল? যখন নাবিয়ে দিলেন তখন কি হলো? উদ্বেগ, তুমি আমাকে এরকম ভাবে লাঞ্ছনা গাঞ্জনা করেছ, মানে একটি লীলার মানে আমি এটা বলছি যে সেইটা কেন ইসব উনি লিখলেন, এটা দিয়ে তো ভজন করতে করতে সামান্যকরণ হয় নাই, এটা কি বুঝবে? কোনো তাদের আমি উদ্দেশ্যই ঠিক হয় নাই, সাধ্যেই ঠিক হয় নাই, সাধনও ঠিক হয় না, কি করবে? এই জন্য আমাদেরকে কত দূর আগে যেতে হবে বুঝ, এর নাম হচ্ছে ভজন। যদি একটাও গন্ধ থাকবে এ বিষয়ে, একটি গন্ধ যদি থাকে, সামান্য গন্ধ থাকে, তাহলে ভক্তি দেবী সুকমল আবৃত্তি, বিশেষ করে এই ভক্তি দেবীর যৌবন অবস্থা কিশোর অবস্থার এই যে কথা বলছি, তিনি কি আমাদের হৃদয়তে আসবেন? এই জন্য বলছেন উদ্বেগ, আরতি, তারপরে আরতি, তখন কি বলবেন? হে দেব, হে দৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা কদা ভবিতাসি পদম দিশোর্মে। এই নানা রকম ভাবে আরতি উচ্চারণ, তারপরে আর একটা এইরকম আছে, ঐ দীন দয়ার্থনাথ, হে মথুরানাথ, কদা অবলোক্যসে হৃদয়ম তদা আলোককাতরম, দৈত ভ্রম্যত কিম করুম, হা নাথ রমণ পেষ্ট, কোয়াসি কোয়াসি মহাভুজ, কৃপণায়া যাস্তে সখে মে সন্নিধি দর্শয়। এই সব ভাব উঠবে, এই হচ্ছে আরতি। সন্তোষ, সন্তোষ কেন? হঠাৎ দেখলেন যে কৃষ্ণ সামনে এসে গেলেন, একবারে মন্দ মুস্কান করে তাহাকে আলিঙ্গন করে, হওয়ার সঙ্গে সঙ্গে সন্তোষ, সব উদ্বেগ শোক যা কিছু ছিল আরতি টারতি সব দূরে। বলেন যে আমি তোমাকে ছড়ে আমি কোনদিন যাই নাই, আর কেউ যাই নাই, কখনো যাব না, এরকম তাহার বসিরূপ হয়ে স্বাধীন ভক্তিকা ব্যাস কি হয়ে গেল? সন্তোষ, একে বলে সন্তোষ। এখন এদিকে হচ্ছে শ্রীমতী রাধিকা, আর হচ্ছে কার? মহাপ্রভু। আর মহাপ্রভু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গুরু পরম্পরা যা বললাম ওদের আর কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী সন্তোষ। শ্রোতার মধ্যে আর বক্তার মধ্যে যদি এই ভাব আসে তাহলে তাহাদের এই সকল ভাব আসে। এর নাম হচ্ছে শ্রবণ, এর নাম হচ্ছে কীর্তন। এই সবগুলি ভাবগুলি যদি না আসে তাহলে কি সাধন ভজন? সেই সেই ভাবে নিজে শ্লোক পড়িয়া শ্লোকের অর্থ আস্বাদে দুই বন্ধু লইয়া কোনদিন কোন ভাব শ্লোক পঠন সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ, রাত্রি জাগরণ একটি শ্লোক শুধু বললেন রামানন্দ কি স্বরূপ দামোদর, অথবা মহাপ্রভু বললেন আর ওরা ব্যাখ্যা করতে লাগলো সারা রাত কিরকম গেল চোখে একেবারে ঝরঝর করে গেল, কখনো মূর্ছিত কখনো কি কখনো দন্ত মরি কথা কটে কি রকমের ভাব আছে। গোবিন্দ ওখান থেকে বলছি যে সেই দুইটি বেটা মহাপ্রভুকে মারলো সব, কেন এখানে আসে চলে যায় না খেলো, ইনি চলে গেলে এরা দুজনে নিয়ে একটু সুখে শান্তিতে একটু তো থাকবে, ইনার সহ্য হয় না। এটি উনার একটা ভাব গোবিন্দের, উনারও ভক্তি এইরকম। আচ্ছা, হর্ষে প্রভু কহেন শুন স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলৌ পরম। এখন করতে 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 তাহার অর্ধপাত যে অবস্থা হলো এইগুলি কিসে বললাম? অন্তর্দশার ভাব। এখন আসলেন অর্ধবাহ্য অবস্থা, অন্তর্ভাগ যেটিকে এখন বাহ্য অবস্থা ক্রমে 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 হয়ে আসছে, ক্ষণে বাহ্য ক্ষণে অর্ধবাহ্য ক্ষণে অন্তর্দশা, কখনো কোনো ঠিক নাই যে সে কখন কি অবস্থা। তখন তিনি বলছেন একটু বাহ্য অবস্থা মতন হলো কিন্তু অর্ধবাহ্যের মতন ভাবা, ওর মধ্যে তিনি বলছেন হর্ষে প্রভু কহেন শুন স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলৌ পরম উপায়। নাম সংকীর্তন কলিযুগেতে একমাত্র উপায়, তাহলে উপায় কি? উপায় থাকলে তো উপায় কি? উপায় কি উপায় ভাই কি এখানে উপায় কিছু বলেছেন? বললেন তো না, তো উপায় এখানে কিছু বলেছেন কি না? আরে উপরে যা বললাম সব তো ওই হচ্ছে উপায়, ওই হচ্ছে সাধ্য। ওইকে যদি পেতে হয়, ওই রকম ভাব যদি পেতে হয়, ওই রকম অনুরাগ যদি পেতে হয় তাহলে কি করবে? কলৌ পরম উপায়, আরো উপায় আছে, আরো অনেকগুলি উপায় আছে, কিন্তু পরম উপায় কি? পরম মানে তার মধ্যে সর্বশেষ, অতএব উপায় আছে কিন্তু পরম উপায় হচ্ছে নাম সংকীর্তন। নাম সংকীর্তন দুই রকমের, একটা হচ্ছে সাধন একটা হচ্ছে সাধ্য। সাধ্যই নামটা হচ্ছে সাধ্যই, আর সেই সাধ্য নাম আর কৃষ্ণ দুটাই একই। এইটি যাহাদের অভি অনুভূতি নাই তাহাদের জন্য সাধনের দরকার, সাধনও ওই কৃষ্ণ নাম, এই জন্য কৃষ্ণ নাম হলেন সাধ্য। কিন্তু সাধকের কল্যাণের জন্য নিজের স্তুতি করাইবার জন্য হলেন কি? সাধন। আবার সাধনের মধ্যে কি? উত্তম মধ্যম কনিষ্ঠ সাধন ইত্যাদি। যেরকম সাধকের হৃদয় সেই সাধকের হৃদয় অনুসারে সে উৎস্ফূর্তি, তখনই ওই নাম, কখনো সাধন কখনো সাধ্য, কখনো আবার সকাম সাধন কখনো কি কবি কি, সব সাধকের হৃদয়ের উপরে সে নির্ভর করছে। আমাদের অভিনাম অবিশুদ্ধ সাধ্য নয়, হতে পারে কারো হতে পারে, বলতে পারা যায় না, ভক্তর তার নিজেকে লুকিয়ে রাখে, কিন্তু অধিকাংশ রূপে সাধারণভাবে ওটা কোটি কোটির মধ্যে দুর্লভতা। এখন সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, এই তো সুবিধা পায় শ্রীকৃষ্ণের চরণ। সংকীর্তন যজ্ঞেতে কলৌতে কৃষ্ণের আরাধন, কৃষ্ণের আরাধনা হয় কলিকালেতে সংকীর্তন যজ্ঞেতে। সেই তো সুমেধা, যে ওই কৃষ্ণ আরাধনা করে সেই হচ্ছে সুমেধা। সুমেধা মানে কি? সু সুমেধা, সু মানে মানে সংস্কৃত, সুসংস্কৃত। সুসংস্কৃত মানে স্থির মেধা, মেধা মানে বুদ্ধি, বুদ্ধি মানে যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে দিয়েছে এখানে মেধা কাকে বলা হবে, সুমেধা। সুমেধা মানে ধীর, ধীর বুদ্ধি। ওই যে আছে না ব্রহ্ম গায়ত্রীতে শেষের দিকে, ধি আছে না, ওই ধি, ওই ধিটাকে শুদ্ধ, ওর মধ্যে প্রসব উদয় আস, উনি উদিত হবেন। কিসে? আমাদের শুদ্ধ প্রার্থনাতে উদিত হবেন, তারপরে বুদ্ধি আমাদের সুবুদ্ধি হবে, তখন এটা হবে সুমেধা। এর পূর্বে নয়, এই জন্যই এইটাকে চেষ্টা করতে হবে যাতে আমাদের হয়, যাদের বুদ্ধিতে এইরকম ভাব এসেছে। বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন যে ধীর মানে কারা, ধীর মানে প্রথমই হচ্ছে ও গোড়া হচ্ছে কি, দৃঢ় শ্রদ্ধা। কোথায়? হরি গুরু বৈষ্ণবের বাক্যে, কৃষ্ণের বাক্যেতে, গুরুদেবের বাক্যেতে, শাস্ত্রীতে বাক্যেতে। তিনি তে করিয়া অক্ষ আর না করিয়া মনে আস। গুরু এরকম যিনি সুমেধা হয়েছেন, কৃষ্ণ তো সবসময় আছেন, আর শাস্ত্র হচ্ছে যেরকম কৃষ্ণ প্রামাণিক এরকম শাস্ত্র প্রামাণিক, কারণ শাস্ত্র কৃষ্ণই, শাস্ত্র যোনি স্বা, শাস্ত্রের যোনি হচ্ছেন কৃষ্ণ, অথবা শাস্ত্রই কৃষ্ণকে প্রকাশ করে, এই জন্য শাস্ত্র কৃষ্ণের যোনি। এই জন্য কৃষ্ণের বরাবর সমতল। এই জন্য যাহারা গুরু বাক্যেতে যাহাদের শ্রদ্ধা নাই, শাস্ত্র বাক্যেতে যাহাদের শ্রদ্ধা নাই, যাদের কৃষ্ণ বাক্যেতে শ্রদ্ধা নাই, তারা হচ্ছে অধীর, ধীর নয় তারা, বলকি এক শাস্ত্রে তানি উনি বলে দিয়েছে এরা হচ্ছে নাস্তিক। চক্রবর্তী ঠাকুর এরা নাস্তিক। এই জন্য এই কৃষ্ণ নাম হচ্ছে পরম উপায়, এইটা শাস্ত্র বলছেন, মহাপ্রভু বলছেন, আর গুরুও বলছেন, তিনি বলছেন তো, গুরু তাই বলছেন, কৃষ্ণ মানে চৈতন্য মহাপ্রভু তাই বলছেন। কাকে বলছেন? রায় রামানন্দ আর এ প্রতি প্রথমে শ্রদ্ধা রাখতে হবে। এই হচ্ছে কলৌ পরম উপায়, কাকে? ওই সব বলি বস্তুকে পাওয়ার জন্য, মানে কৃষ্ণের প্রতি অনুরাগ, রাধার প্রতি অনুরাগ, তার সেবা প্রাপ্তির অনুরাগ, আমার সাধ্যের প্রতি অনুরাগ। এই জন্য যারা এই সব নিয়ে সবসময় চিন্তা করে, ওই রকম বৈষ্ণব এদেরকে, এদের কথা শুনতে হবে। এই জন্য কতবার এক ঘন্টা হলো, মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্ম স্মপরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কেতো দর্শন মার্জন হবে কি রকম, এই সবগুলি অনুসারে তো হবে। প্রথমে হরি গুরু বৈষ্ণব যা বলেছে ওটা ঠিক, হরিকথা শ্রবণ করলে আমার সর্বস্ব হয়ে যায়, হরিকথা আছে রুচি নইলে হরিনাম কি করবে। এর জন্য হরিনামটা সর্বশেষ, কিন্তু কোথায়? তদানুরাগী জনানুগামী, ওদের অনুগত হয়ে নিরন্তর হরিকথা শ্রবণের মাধ্যমে তে হরিনাম যদি সংকীর্তন করে, আশুদ্ধ নাম যখন হবে, অনর্থ রহিত অপরাধ রহিত নাম, ওই সব নামের দ্বারা কি হবে, ক্রমে 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 চিত্ত দর্পণ মার্জন হবে। মার্জন হয়ে যেরকম প্রতিবিম্ব দেখা হয় ওই রকম হতে কৃষ্ণ রাধা আর যাবতী কিছু নিজের স্বরূপে প্রতিবিম্ব দর্শন, তারপরে ধীরে ধীরে সবগুলি হবে। এইরকম তোমরা প্রস্তুত হও, এই জন্য তোমরা এসেছি, বহু বড় লাভের জন্য এতে জীবন কৃতার্থ হয়ে যাবে। চিত্ত আর কোথাও নিয়ে যাও না, যদি মঙ্গল চাও। মায়া নানা প্রকারের লোভময় জিনিসগুলি দেখিয়ে দিয়ে, প্রলুব্ধ করে দিয়ে আমাদেরকে টেনে নিচ্ছে। তার মধ্যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, মায়া মূর্তবন্ত হয়ে এই সবগুলি দিয়ে দেখিয়ে দিয়ে ওদিকে যেতে দিবে না। কেন? বহু অপরাধ করেছে, এই জন্য সাবধান হয়ে এই সবগুলিকে ছেড়ে দিয়ে এত বিরাট লাভের জন্য জীবনে, মানে স্বরূপের লাভের জন্য, স্বরূপের লাভ মানে সেবা কৃষ্ণ, এর জন্য সর্বস্ব ত্যাগ করে দিয়ে একমুখী হয়ে অখিল কৃষ্ণ চেষ্টা পারায়ণ হয়ে আকৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ করে দিয়ে এদিকে, তাহলে সে তো দর্পণ মার্জনম হবে, না তো কোটি জন্মে যদি করে সমান কৃষণ সবুতনা পায় কৃষ্ণ পদে, এইটা বুঝে রাখো। অত্যন্ত সুখ দুর্লভ লোক, কোটি কোটি লোকের মধ্যে, লক্ষ কোটি মধ্যে একজনের এইরকম, আমরা ওই একজনের মধ্যে নিশ্চিত একজন হব, এইরকম প্রতিজ্ঞা করে নিয়ে একবারে ওই দিকে অগ্রসর হব। মানে এটাই যে ভজনের যে বাধা, এটা কার জন্য? অন্য কারণ না, আমি কারণ, আমার ওই রকম হয়ে চিত্তবৃত্তি হচ্ছে না, এই জন্য হচ্ছে। কিন্তু যারা এটা চাইবে ও তখন দেখবে যে সে এরা আমার বন্ধু।
প্রেম বীক্ষণ বিহরণ চে ধ্যান মঙ্গল সম্বিদো জাহি দীপ্তিত গুণো মন শোভয়ন্তি। এক এক মে इतना रस भरा पड़ा है, ऊपर से नहीं मालूम होता है। कोई भी कुछ ले, कोई भी ये कुछ लो, निशानियों की व्याख्या पढ़ने पड़ना। जैसे मधुर या गिरा फल को बात किया, ये स्मरण कर रहे मधुर गिरा माने वाणी। आपकी वाणी में कितना माधुर्य है, कितनी मधुर आपकी वाणी, कैसी मधुर वाणी। तो ये अभी तक तू कहां थी, कितनी मधुर है। कृष्ण ने पूछा राधा जी से, राधा जी बगीचे में कुसुम चैन के लिए गई, इतने कृष्ण ने देखा रास्ता डगर रोक लिया। बोले तुम कौन है? दादाजी ने कहा क्यों क्यों बतला रही है, तुम कौन है? बड़े मधुर रूप से पूछा, हंसते हुए पूछा। तुम एक तो आदमी को आंख नहीं होती है, तब वो देखता है, नहीं देखता है तो कहता है तुम कौन है। और एक आदमी देख करके भी जानता नहीं है, अजनबी है, आज पहली बार देखते, तो वो पूछ सकता है जैसे आप कौन है। यही तो इसमें आप किस रूप में पूछ रहे हैं, किस रूप में पूछ रहे हो? दोनों में मधुर आलाप करता है। इस तरह से उन्होंने कहा, ये हमारे बगीचे को तुमने रौन डाला, इसलिए मैं पूछ रहा हूं कि तुम कौन हो, इतना साहस कहां से आया? उन्होंने कहा जिसे जिसने इस वृंदावन में एक पौधा भी नहीं आज तक जीवन में लगाया,
उसका बगीचा कैसा?
उसका ये बगीचा पूरा हो गया, जो लाखों गायों के द्वारा, बछड़ों के द्वारा, सखाओं के द्वारा यहाँ के घाटों को नष्ट कर देता, फूल पेड़ पौधों को नष्ट कर देता है, वो आज इसका भक्षक ही रक्षक बन गया है। और जो कभी भी एक बूंद पानी से यहाँ के पेड़ों को कभी भी नहीं सींचा, और उसके समस्त फलों को फूलों को तोड़ करके अपने आप व्यवहार करता है, वो वृंदावन का मालिक बन गया। तो ये व्यक्ति आज धार्मिक भी धार्मिक हो गया, और न जाने कैसी कैसी बातें परस्पर हो रही है। ये मधुर या जीरा बलगु बाक्य, क्या माने बलगु, माने होता है मधुर, मधुर वचनों के। ये सब बातें जो हो रही है, उत्तर प्रत्युत्तर जो हो रहे हैं, कैसे हो रहे हैं, लड़ाई झगड़ा करके, कितनी भावभंगी से, आंखों के भाव, मुंह की भावभंगी, हाथ भी कैसे होंगे, ऐसे वैसे कितने तरह के भाव कर रहे हैं भावभंगिमा के साथ। तो ये बलगु वाक्य उनके कैसे हो जाते, मानो हृदय से प्राण को ले लेंगे, कितने मधुर। कभी क्रोध भी होता है उनमें परस्पर, क्रोधित होकर के बात करते हैं, किंतु बात होती है बलगु बात उसी की। जबकि कृष्ण जबकि अंतर ध्यान हो गए हैं, तो गोपियां वही चिंतन करके कर मधुर या जीरा बल बात। कृष्ण ने कहा, ओ प्राण प्रियतमे, अरे प्राण प्रियतमे, तुम्हारा हमारा कोई संबंध ही नहीं, प्राण प्रियतम कैसे आज तक कभी का संबंध ही नहीं हुआ, तुम काले से हमारा क्या संबंध है, तुम तो यहाँ पर नंद बाबा के राजकुमार हो ना, आज कितने दिन तुम्हारी उम्र हो गई, किसी ब्रजवासी के यहाँ से ये भाव नहीं आया कि इसकी शादी हम करेंगे अपनी लड़की से, और तुम तो सबसे नाता जोड़ते हो, सबको प्रियतमा कहते हो, सभी जो कोई आ गई ब्रज की लड़की उसी को प्रियतमा कहते हो। तो आज तक किसी भी ब्रजवासी के घर से कोई देखने के लिए तुम्हें नहीं आया, इतने तुम्हारे सुंदर गुण हैं। तो ये राधा जी कैसी कह रही होंगी, मतलब तो ये भाव, ब्रजवासी कोई नहीं कहता, और कोई लड़की भी तुमसे शादी नहीं करनी चाहती, कोई भी ब्रज की रमणी नहीं देती, कोई किशोरी नहीं शादी करनी चाहती, और तुम सबके लेकर के और तुम ये करता है, कहता जी हमसे शादी करे, तुम हमसे शादी करे अकेले ही प्रपोजल लेके आता और कान में कहते हैं बलगु, ये सब है बलगु वाक्य, बलगु बलगु वाक्य, बलगु माने मधुर, मधुर। बुध मनोज्ञया पुष्करे क्षण, बुध मनोज्ञया, बुध मनोज्ञा माने हृदय में अत्यंत मनोहर लगने वाले, प्राण को भी सुशीतल कर देने वाले, बुध मनोज्ञया। बुध माने बोध भी होता है, जो भक्त लोग हैं वो भी भक्त ही तो पंडित होते हैं, वही तो बुद्धिमान सबसे हैं। और बुध माने चित्त भी होता है, चित्त में अत्यंत मनोहर लगने वाले, पुष्कर एक क्षण, अमृत से सिंचन करने वाले होते हैं, संसार का जितना भी ताप है सब दूर हो जाता है, दिरा का जितना ताप है वो सब उस अमृत जो वाणी जो बोलते हैं उसे सिंचने से ही सब कुछ हो जाता है। सिधि करी इमान दीर मुस्यति अधर सी धुना पाय यस्वना, विधि करी इमान, विधि करी मैंने आदेश को पालन करने वाली, हम आपकी विधि करी
आपके आदेश को पालन करने वाले, हमने आपके जैसे रत्नों को पा करके भी हमने अवज्ञा से तिरस्कार आपका कर दिया, इसलिए आप अंतर्ध्यान हो गए। आपसे हमारा क्या प्रयोजन, हमने कर दिया और हमारा दुर्भाग्य, हम आपकी आज्ञाकारी दासी हैं, हम लोग को छोड़ करके नहीं जाना। हमने वैसे ही मान में गुमान में ऐसा कर दिया, किंतु आपको हमको छोड़ करके इस प्रकार से असहाय अवस्था में वन जंगल में, जहां पर कि अकेली हम है, कोई दूसरा है नहीं, और रात ऐसे ही उसमें छोड़ करके हमें चले गए, ये कह करके फुट फुट करके रो रहे हैं। विधि करी मांग, मांग माने ये जो हम ये मांग, ये दासियां हैं, मुह्यति मुग्ध हो रही हैं, मूर्छित हो रही हैं। अधर सी धुना पाय यस्वनः, अधर सिधु अधर के जो अमृत है, अर्थात यहाँ पर जो कह रहे हैं ना मधुर या गिरा, ये उनका अधरामृत है बोली। अभी आकर के कहिए प्रियतमा, मैं तो कहीं दूर नहीं, मैं तो यही निकट, ये वाणी सुनने के लिए हम लोग लालायित हो रही है, यदि आप आए हमारी ये प्रदान करें, अर्थात तो आप प्रकट होकर के हमारे सामने प्रकट हो जाइए। ये अधर सी पाय यस्वना, अपना अधरामृत हमें पान कराइए, अपनी वाणी का पान कराइए, जिसे हम लोग जीवित हो जाए, नहीं तो मुह्यति हम तो मर रहे हैं, अब मर ही गई। करके आप अभी दर्शन दीजिए और अपनी अमृतमयी वाणी से हमें पुनः जीवित करें, ऐसे ही सबके एक एक में कितना भरा पड़ा, तुमने संक्षेप में बतला है कितना।
राधा भाव,
राधा जी का, राधा जी के भाव में अपने भाव को मिला दिया है, और राधा जी जैसे कृष्ण के लिए विरह में तड़फ रही है ना, अब उतार, क्योंकि राधा जी का भाव अपने में दिया है, राधा जी सब समय तड़फ रहे हैं, तो वो भी तड़फ
भाव चोरी कर लिया। एक जगह आपने विधा वो महाचोर है, कृष्ण चोर है तो वो महाचोर है, उन्होंने राधा जी का भाव ही चुरा
लिया, चुरा
लिया तो रंग ही चुरा लिया,
तो चुरा लिया तो किसका ये हुआ। राधा जी ऐसे में उनका हृदय सब समय कृष्ण के लिए रोता है, तड़पता है, ऐसे ही यदि हम लोग अपने चित्त को महाप्रभु जी में मिलाएं, रूप सनातन जी के अपना मिला दें, तो उनके यदि मान ले कि तुम लोग हमारे चित्त में भी हमारे चित्त जैसा अपना चित्त को बराबर करके उसमें लगा दो, तो क्या होगा, हमारे अंदर में जो जो भाव उठ रहे हैं तुम्हारे हृदय में, ये तो मिलाना है ना,
कैसे मिलाएंगे,
ये इसी का नाम साधन।
हम
लोग चाहते हैं कि अपना चित्त रूप सनातन के समान, अपने गुरु जी के समान बनाकर उनके चित्त में अपना चित्त मिला दें, और उनके भाव जो जो हो रहे हैं वो सब।
ऐसा नहीं हो सकता हमारे चित्त में आप अपना चित्त मिला
तो हम विषय हो जाएंगे।
नहीं नहीं ऐसा नहीं,
ऐसा ही होगा, आप लोगों का चित्त अभी शुद्ध नहीं है ना,
नहीं, आप हमारा उठ के ऊपर आ जाएगा ना,
नहीं इसीलिए कहते हैं कि आपको अपने चित्त को उठाना होगा।
हम तो नहीं उठा सकते ना,
इतना छोटा नीचे वाला चित्त आप,
हम तो नहीं उठा सकते,
कैसे
मिलाए, मिलाने का ही नाम साधन, इसी का नाम दीक्षा है, दीक्षा इत्यादि के द्वारा।
तो दीक्षा में जैसे हम मंत्र करते हैं सुबह शाम का, तीसरे चित्त लग जाए,
उसको मंत्र जपने को दीक्षा नहीं कहते,
तुम्हारा दीक्षा में क्या
करते, उस मंत्र के जपने से हृदय निर्मल होकर के उनके समान समानीकरण होता है। जैसे एक आदमी मान लीजिए, जैसे मैं हंस रहा हूँ, तुमको ऐसे हंसी नहीं आएगी, मैं किस लिए हंस रहा हूँ यदि जानो तो तुम लोग खूब हंसने लग जाएंगे, अर्थात उस कहने से तुम्हारा चित्त भी वहां पहुंच गया, हमारा चित्त तुम्हारा चित्त एक लेवल में आ गया, और जिसलिए मैं हंस रहा हूँ, किंतु ये प्रक्रिया इतनी जल्दी होती है ये समझ नहीं आई, इसी का नाम है
आप कथा सुनाते
हैं। अनुगत्य माने क्या होता है, ये अनुगत्य माने अपने चित्त को अनुगत, अनुगो, अनुग माने क्या,
निरंतर उसके पीछे पीछे गौ मने गमन करना, अपने मन को भी ऐसा ही बना लो जैसा उनका मन है। फिर वो जो चिंतन करते हैं, जैसा भजन करते हैं, जैसा उनके अंदर में भाव आते हैं, हमारे अंदर में भी आने, इसका नाम है साधना। इसलिए अनुगत्य करते अपने गुरु जी का अनुगत्य, क्या मन उनका जैसा भाव है हमारा भी भाव है, तो कृष्ण के प्रति भक्ति के प्रति हमारा भी भाव ऐसे, इसका नाम है अनुगत्य।
ये देखिए
महाराज, तो करना क्या है उसमें,
करना का इसी में तो सब करना है,
क्या करें
तो क्या नहीं करेगी ये बतलाओ,
ये पूछ रही हूँ क्या करना है,
तो क्या नहीं करेगी तो
बतलाओ, अनुगत्य करने के लिए क्या करूं,
सब कुछ उसी के लिए
महाराज, क्या
करूं, कोई एक चीज बता दो वो करूं, सब कर लो महाराज, एकदम हो जाए मिनटों में,
एक बार आप बता दो ये,
अच्छा ये बतलाओ
चलना है,
जब मैं हंसाता हूँ तो तब क्यों हंसती है, तू क्या करते है हंसने लगती है, ये बतलाओ
मुझे तो एक थोड़ा सा महाराज एक वो दिखाई दे रहा है रास्ता, वो ये है कि जब ये कथाएं लेके आपके पास पहुंच जाएं और आपको कहें कि आप हमें बताइए, आप वही भाव में आप भावित होके हमें जब बताते हैं तो वो उसका संक्रमण हमारे हृदय में होता है, मैं तो इसके अलावा कोई दूसरा रास्ता नहीं दिखाई दे रहा,
ऐसा ही चित्त करते करते भजन करते करते उनकी सेवा करते 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 हृदय हमारा जितना निर्मल होता जाएगा, उन्नत होता जाएगा, वो भावनाएं अपने आप उतर करके हमारे अंदर आने लग जाएगी। मान लीजिए जैसे कोई गोपी जी था, आज तुमने पढ़ा नहीं आया, दूसरे दिन पढ़ा तो देखा जैसे कुछ भावना है, तीसरे दिन क्यों